ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশে ভারতে সোমবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলন COP22 এ যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার মরক্কোর পর্যটন নগরী মারাকেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
রয়েছে আমাদের কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
গোয়েন্দারা সতর্ক করেছেন, নোট বাতিলের জেরে নকশালরা যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে ব্যাংক, ATM, পোস্ট অফিসের মতো আর্থিক প্রতিষ্ঠানে।
তাছাড়াও থাকছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সম্ভাব্য নীতিমালা নিয়ে ডক্টর আলী রিয়াজের সাক্ষাৎকার।
এটি যে মার্কিনী গণতন্ত্রের বৈশিষ্ট্য, প্রতিবাদটা আসলে যা হচ্ছে অনেকে ভুল বুঝছেন, যে বলছেন যে তারা কি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে মানছে না, না তারা বলছেন যে উনি প্রেসিডেন্ট হয়েছেন কিন্তু আমি নাগরিক হিসেবে এই দাবিটা জানিয়ে রাখলাম যে আপনি যাই করুন আমাকে ভুলবেন না।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ সোমবার বিদেশ যাত্রা শুরু করছেন। ক্ষমতাসীন অবস্থায় এটাই প্রেসিডেন্টের শেষ বিদেশ সফর। প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টারা ধারণা করছেন এই সফরে নেতাদের সঙ্গে ওবামার আলোচনার মুখ্য বিষয় নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই হবেন। ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস জানিয়েছেন প্রেসিডেন্ট গ্রিস, জার্মানি এবং পেরু সফর করবেন। বুধবার গ্রিসে প্রেসিডেন্ট ওবামার গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে তিনি গ্রিসের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় যে কাজ বাকি রয়েছে তা তুলে ধরবেন। রোডস জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সেই সিপ্রাসের সঙ্গে আলোচনায় দেশটি যে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য আন্তর্জাতিক ঋণ সংকট মোচন এবং কঠোর ব্যয় হ্রাস ও সরকারি পরিষেবা সংকোচনের যে প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল এবং সে দেশের জনগণকে যে পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে তার প্রতি সমর্থন জানাবেন। বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল প্রেসিডেন্ট ওবামার সঙ্গে আলোচনা করবেন। প্রেসিডেন্ট শুক্রবার বার্লিনে ব্রিটেন, ফ্রান্স, ইটালি এবং স্পেনের নেতাদের সঙ্গে ইসলামিক স্টেট জঙ্গি দলের বিরুদ্ধে চলমান লড়াই, দেশান্তরণ বিষয়, ইউক্রেন পরিস্থিতি এবং গত সপ্তাহে অনুষ্ঠিত আমেরিকার নির্বাচন নিয়ে আলোচনা করবেন বলেই আশা করা হচ্ছে। জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলন COP22 যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার মরক্কোর পর্যটন নগরী মারাকেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন প্রধানমন্ত্রী সম্মেলনের 15 ও 16 নভেম্বর উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। তারা জানান শেখ হাসিনা সেখানে 15 নভেম্বর যে বক্তব্য দেবেন তাতে তিনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ যে সকল পদক্ষেপ নিয়েছে তা তুলে ধরার পাশাপাশি বিশ্ব নেতৃবৃন্দকে এই চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের জাতীয় এবং একই সাথে সমবেত কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানাবেন। গত বছর প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে যে প্যারিস চুক্তি চূড়ান্ত হয় তাতে স্বাক্ষরকারী 197টি দেশের মধ্যে বাংলাদেশ সহ 109টি দেশ চুক্তিটি অনুসমর্থন করেছে। কর্মকর্তারা বলেন গত 4 নভেম্বর থেকে চুক্তিটি কার্যকর হয়েছে এবং সে কারণে সম্মেলনটি গুরুত্বপূর্ণ। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের কেন্দ্রীয় সরকার 500 এবং 1,000 টাকার নোট বাতিল করে দেওয়ায় মাথায় হাত মাওবাদীদের। ছত্তিশগড়ে নকশাল অধ্যুষিত এলাকায় মাওবাদীদের হাতে জমা থাকা শত শত কোটি টাকা খরচ করতে পারছে না তারা। রাজ্য পুলিশ মনে করছে শুধু ছত্তিশগড়ের বস্তার এলাকাতেই মাওবাদীদের হাতে অন্তত 7,000 কোটি টাকা রয়েছে। এর ওপর রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
কেন্দ্রীয় সরকার 500,000 টাকার নোট বাতিল করে দেওয়ায় মাথায় হাত পড়েছে মাওবাদীদের। দেশের 36 রাজ্যের নকশাল অধ্যুষিত এলাকায় মাওবাদীদের হাতে জমে থাকা শত শত কোটি টাকা খরচ করতে পারছেন না তারা। ছত্তিশগড় রাজ্য পুলিশ মনে করছে শুধু বস্তার এলাকাতেই মাওবাদীদের হাতে অন্তত 7,000 কোটি টাকা রয়েছে, কিন্তু বড় নোট বাতিল হয়ে যাওয়ায় সেই টাকা মুহূর্তে অদরকারি কাগজের স্তূপে চেয়ারা নিয়েছে তাদের কাছে। কেন্দ্র নোট বাতিল করার পরেই বস্তারের ব্যাংক, এটিএম, অন্যান্য আর্থিক সংস্থা নিরাপত্তা বাড়িয়েছে ছত্তিশগড় পুলিশ। গোয়েন্দারা সতর্ক করেছেন নোট বাতিলের জেরে নকশালরা যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে ব্যাংক, এটিএম, পোস্ট অফিসের মতো আর্থিক প্রতিষ্ঠানে। ফলে রাজ্যের সব জেলার নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে কড়াকড়ি করা হচ্ছে নকশাল অধ্যুষিত জেলাগুলিতে। পুলিশ জানিয়েছে মাওবাদীরা সাধারণ মানুষ ও সংস্থার কাছ থেকে কোটি কোটি টাকা নজরানা আদায় করে, তারপর গভীর জঙ্গলে লুকিয়ে রাখে সেই টাকা। পরবাসী খসড়ায় ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের পূর্বাঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে গোপনে হিন্দুদের বাড়িঘরে অগ্নি সংযোগকারীদের ধরিয়ে দিতে সঠিক তথ্যদাতাকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে পুলিশ, জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
সোমবার বিকেলে পুলিশের তরফে এই ঘোষণা দিয়ে সন্ধানদাতাদের যোগাযোগ করার জন্য 4টি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এবং বলা হয়েছে সহায়তাকারীদের নাম গোপন রাখা হবে। নাসিরনগরে গত 2 সপ্তাহ যাবত কয়েক দফায় হিন্দু সম্প্রদায়ের লোকদের বেশ কিছু মন্দির ভাঙচুর এবং বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সকল ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এদিকে নাসিরনগরের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে শত নাগরিক জাতীয় কমিটি। কমিটির আহ্বায়ক অধ্যাপক ইমাজউদ্দিন আহমেদের নেতৃত্বে 16 জনের একটি প্রতিনিধি দল সোমবার ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে এ দাবি জানান। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন ও নারী অধিকারের মতো বিষয়ে প্রস্তাবিত নীতিমালা ও বিবৃতির বিরোধিতা করে হাজার হাজার মানুষ রবিবার বিক্ষোভ করেছে। প্রধান শহরগুলোতে প্রতিবাদে অংশ নেওয়া মানুষের সংখ্যা শনিবারের তুলনায় রবিবার কম ছিল, কিন্তু ট্রাম্প বিরোধী যে র্যালি গত সপ্তাহে শুরু হয়েছিল তা সপ্তাহ জুড়ে এবং মধ্য জানুয়ারিতে তাঁর অভিষেক পর্যন্ত চালাবার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে তারা। নিউ ইয়র্কের ম্যানহাটনে 1,000-এরও বেশি মানুষ ট্রাম্প টাওয়ারের অভিমুখে বিক্ষোভ করে। রবিবার শিকাগোতে আরেকটি ট্রাম্প টাওয়ারের সামনে ছোট একটি দল বিক্ষোভ করেছে। সান ফ্রান্সিসকোতে ডোনাল্ড ট্রাম্প বিরোধী 100 মানুষ গোল্ডেন গেট পার্কে বিক্ষোভের জন্য জড়ো হয় এবং রবিবার রাতে একটি গ্রুপ ওই শহরের মার্কেট স্ট্রিটে বিক্ষোভ করে। সান ফ্রান্সিসকোর বে এলাকার ওকল্যান্ডে 100 মানুষ জড়ো হয়, লেক মেরিটের চারপাশে মানববন্ধন করেছে। ইরাকের দক্ষিণাঞ্চলের কারবালা শহরে আত্মঘাতী এক বোমা আক্রমণে 6 জন নিহত এবং আরও 6 জন আহত হয়েছে। ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আত্মঘাতী বোমারু বাড়ির ভেতরে ঢুকে লোকজন বেষ্টিত অবস্থায় নিজেকে উড়িয়ে দেয়। নিরাপত্তা বাহিনীর সেনারা আরও 5 জন আক্রমণকারীকে হত্যা করেছে। তাৎক্ষণিকভাবে ওই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। কারবালার 50 কিলোমিটার অদূরে আইন আল তামের এলাকার কাছে ঘটনাটি ঘটেছে। সোমবার 14 নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 127তম জন্মদিবস। এখন এই বিজেপি সরকারের আমলে তাঁকে নিয়ে বিজেপি পন্থীরা কড়া সমালোচনা করতে শুরু করেছেন। নেহরুর 17 বছরের শাসনামলে তার বিভিন্ন ভুল ত্রুটি নিয়ে কথাবার্তা বলছেন এরা। এ বিষয়টি নিয়েই বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
সোমবার ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর 127তম জন্মদিন। এই বিজেপি সরকারের আমলে বারংবার অভিযোগ উঠছে নেহরু নিজের 17 বছরের রাজত্বকালে অসংখ্য যেসব ভুল করে গেছেন তার দায় দেশ আজও বহন করছে। যথা পাকিস্তানের সঙ্গে কাশ্মীর নিয়ে বিরোধে রাষ্ট্রসংঘে চলে যাওয়া, বলা হয় সেনাবাহিনীকে অবহেলা এবং চীন সম্পর্কে তার ভুল নীতির জন্যই 1962 সালে চীন সীমান্তে দেশের বিপর্যয়, এইসব নিয়ে তর্ক চলতেই পারে, কিন্তু ভারতীয় সেনাবাহিনীকে বরাবর দেশের রাজনৈতিক নেতৃত্বের অধীনে রাখবার নীতির সুফল কিন্তু আজও ভারত ভোগ করছে। প্রতিবেশী তিনটি দেশ পাকিস্তান, বাংলাদেশ এবং মায়ানমারকে দীর্ঘদিন সামরিক শাসনের অধীনে থাকতে হয়েছিল। ভারতে কিন্তু কোনো সেনা অভ্যুত্থান ঘটেনি। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প ও তার সম্ভাব্য নীতিমালা নিয়ে বিস্তর আলোচনা, সমালোচনা, পর্যালোচনার উদ্ভব ঘটছে। বিষয়টি নিয়ে আমরা কথা বলি ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও গভর্নমেন্ট বিভাগের চেয়ার ডক্টর আলী রিয়াজের সঙ্গে। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেন সরকার কবিরউদ্দিন।
এক নির্বাচনী ফলাফলই হাজারো জিজ্ঞাসার আশঙ্কার উদ্ভব ঘটিয়েছে তামাম দুনিয়া জুড়েই বলা চলে। রিপাবলিকান নিয়ন্ত্রণাধীন কংগ্রেসের এজেন্ডা আর প্রেসিডেন্ট পদের জন্য নতুন নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের চিন্তা প্রসূত পরিকল্পনার মধ্যে কি কোনো সংঘাত দেখা দিতে পারে, না বর্তমান পরিস্থিতি তাকে যে একাধিপত্যের সুযোগ পাইয়ে দিয়েছে সেটা প্রশাসন যন্ত্রকে আরো মসৃণ একটা পথ পাইয়ে দেবে, কি মনে হয় আপনার?
আসলে যে চেক এন্ড ব্যালেন্সটা মার্কিন প্রশাসনের সবচেয়ে বড় শক্তি, সেটা অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে এই ক্ষেত্রে। অর্থাৎ রিপাবলিকানরা প্রেসিডেন্টকে চেক করতে পারবেন কিনা এবং তার এজেন্ডা চেক করবেন কিনা সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় সম্ভাবনাটাও আছে, দ্বিতীয় সম্ভাবনাটা অর্থাৎ প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের যে সমস্ত বক্তব্য সেগুলো কিন্তু আসলে রিপাবলিকান পার্টির অবস্থানের সাথে অনেক ক্ষেত্রে ভিন্নমত রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প যখন তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন, তিনি যদি তার এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন যেগুলো আসলে রিপাবলিকান পার্টির দীর্ঘদিনের অবস্থানের বিরুদ্ধে, তখন আসলে দেখা যাবে যে রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত কংগ্রেসই আসলে প্রেসিডেন্টের এজেন্ডার বিরোধিতা করছে এবং সেই সেই সম্ভাবনাটা থাকছে। তবে আমি উদ্বিগ্ন যে জায়গায় সেটা হচ্ছে যে একই দলের এ ধরনের একাধিপত্য আসলে উদ্বেগজনক, কারণ যেটা চেক এন্ড ব্যালেন্সটাকে দুর্বল করে দেয় এবং সেরকম পরিস্থিতিতে আসলে এমন সব বিষয় বাস্তবায়িত হতে শুরু করে যেগুলো অনেক ক্ষেত্রেই জনস্বার্থের বিরুদ্ধে।
চীন, রাশিয়া, সিরিয়া, আইসিস, ইরান, বিশ্ব অঙ্গনে চ্যালেঞ্জ বিস্তর, সে সঙ্গে ভিন্ন সিদ্ধান্তেরও অবকাশ রয়েছে ন্যাফটা নিয়ে, ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ নিয়ে, নেটোর ভবিষ্যৎ প্রশ্ন। সম্পূর্ণ ভিন্ন জগতের একজনের জন্যে, অরাজনৈতিক পেশাদার এক ব্যবসাপতির জন্যে কতটা দুরূহ হতে পারে পথযাত্রা?
প্রত্যেকটা বিষয় পরস্পরের সঙ্গে সংশ্লিষ্ট, এর কিছু অভ্যন্তরীণ দিক আছে, কিছু বাইরের দিক আছে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সামগ্রিক দৃষ্টিভঙ্গিটা কি হবে, সেটা হচ্ছে একটা হতে পারে সংরক্ষণবাদী, প্রোটেকশনিস্ট, একটা চলনীতি। যদি সেটা হয় তাহলে যুক্তরাষ্ট্রের অবস্থান যেমন দুর্বল হবে পৃথিবীর বৈশ্বিক পরিসরে, তেমনি আসলে বৈশ্বিক পরিসরে যে ভারসাম্যটা আছে সেটা আসলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব অর্থনীতির জন্য, বিশ্ব রাজনীতির ভারসাম্যের জন্য। চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে রেটরিক আমরা শুনতে পেয়েছি সেটা আপনি যদি দেখেন এবং সেটা যদি সাউথ চায়না সিতে বাস্তবায়িত করতে যান তাহলে এক ধরনের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হবে বলে আমার আশঙ্কা। অন্যদিকে আপনি যদি রাশিয়ার সঙ্গে যে ধরনের সম্পর্কের কথা মিস্টার ট্রাম্প বলেছেন সেটা আসলে রিপাবলিকান পার্টি পর্যন্ত তার সঙ্গে একমত পোষণ করেন না। আপনি খেয়াল করে দেখুন, হিলারি ক্লিনটন যখন প্রথম পররাষ্ট্রমন্ত্রী হন তিনি রিসেট বলেছিলেন আলোচনাটা করা দরকার এবং নতুন করে সম্পর্ক উন্নয়নের কথাও তিনি বলেছিলেন, চেষ্টা হয়েছে। কিন্তু যদি রাশিয়ার যে বিলিজনের পশ্চাদিং সেটা যদি কন্টিনিউ করে, সেটা যদি অব্যাহত থাকে, তাহলে যুক্তরাষ্ট্র কি অবস্থান নেবে? সে কি তার মিত্রদেরকে ত্যাগ করে চলে আসবে? বিশেষ করে নেটোর প্রশ্ন যদি আপনি আন, তাহলে এগুলি বড় রকমের চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার ক্ষেত্রে যে খুব সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি সেটা মিস্টার ট্রাম্প তার প্রচার অভিযানে দিতে পারেনি। রিপাবলিকানদের এতদিনকার অবস্থানের সঙ্গে তার বিরোধিতা আছে, ফলে এটা এক ধরনের পরিস্থিতির সৃষ্টি করেছে যেটাকে আমি বলবো অনিশ্চয়তা।
গদ্যিনশীন প্রেসিডেন্ট বারাক ওবামার লেগেসি সংরক্ষণে, বিশেষ করে অ্যাফোর্ডেবল কেয়ার বহাল রাখা বা তার সংস্কারে, কাগজপত্র নেই এমন অভিবাসীদের বৈধতার ব্যাপারে বড় ধরনের রদবদলের হুমকি কতখানি বাস্তবায়িত হতে পারে বলে আপনি মনে করেন?
কিছু বাস্তবায়িত হবে অবশ্যই এবং এই কিছুটা কতদূর সেটাই প্রশ্ন। যেমন ধরুন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, নির্বাচনের প্রচারণ অভিযানের সময় মিস্টার ট্রাম্প রিপাবলিকান পার্টি তো দীর্ঘদিন ধরে বলছেন যে তারা এটা বাতিল করে দেবেন। এখন নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প বলছেন এর কিছু কিছু অংশ তিনি রাখবেন, কোন অংশগুলি রাখবেন, যারা আসলে স্বাস্থ্য বিমা অন্যভাবে পাচ্ছেন না তাদের জন্য এবং যারা এই স্বাস্থ্য বিমার সুবিধা এখন নিচ্ছেন তাদেরকে, তাহলে একটা বড় রকমের সমস্যা তৈরি হবে অভিবাসন প্রশ্নে। চাইলেই অনেক কিছু করা সম্ভব নয়। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে যে দায়িত্বগুলো পালন করবেন তার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে যে তাকে বুঝতে হবে যে এর কতদূর পর্যন্ত তিনি আসলে বাতিল করতে পাবেন। আমি ব্যক্তিগত চাইব কিছুই তিনি বাতিল না করবেন, কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বাতিল করবেন। তার সামাজিক এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিক্রিয়া আছে। আমি আশা করি যে মিস্টার ট্রাম্প এবং রিপাবলিকান পার্টিগুলি বিবেচনা করবেন এবং আমি এও আশা করি যে কংগ্রেসে যে ডেমোক্রেটরা আছেন তারা এইগুলোর দিকে মানে ক্ষমতাসীন দলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন এবং সাধারণ মানুষের মধ্য থেকে এই বিষয়ে সচেতনতা তৈরি, তাদের কংগ্রেসম্যানদের উপর চাপ তৈরি করা, এইগুলি তারা অব্যাহত রাখবেন।
নির্বাচনী ফলাফল জানবার পর রাষ্ট্রপতি ওবামা মন্তব্য করেন, ভোটের ফলাফল পরিস্থিতির উদ্ভব ঘটায়, জনগণ রায় দিয়েছে, সামনের পানে এগিয়ে যেতে হবে। একসময় বিরোধিতা করলেও শিল্পপতি ব্যবসাপতি ওয়ারেন বাফেট এখন বলছেন ট্রাম্পের কাতারে কোয়ালেস করতে হবে, অঙ্গীভূত হতে হবে। কি বার্তা ধ্বনিত হচ্ছে বলে আপনার মূল্যায়নে মনে হয় ইতস্তত বিক্ষিপ্ত প্রতিবাদ বিক্ষোভের মাঝেও?
প্রতিবাদগুলি হচ্ছে তাকে জানানো, তাকে একথা বলা নয় যে নির্বাচন ঠিক হয়, নির্বাচন ঠিক সঠিক হয়েছে, নির্বাচনের ফলে সঙ্গে আমি একমত না হলাম, নির্বাচনের প্রক্রিয়াগত পদ্ধতিগত তো ঠিক আছে। এখন অন্যরা যে বলছে, যে প্রেসিডেন্ট ওবামা বলছেন কিংবা ধরুন ওয়ারেন বাফেট বলছেন, এখন যেহেতু তিনি নির্বাচিত তার একটা এজেন্ডা আছে, তার সত্যি কাজ করতে হবে, কিন্তু কাজ করার মধ্যে দেখতে হবে যেহেতু তিনি রায়টা পেয়েছেন তার সেই রায় বাস্তবায়ন, পাশাপাশি হচ্ছে অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মার্কিনী নাগরিকদের আশা আকাঙ্ক্ষাজনক প্রতিফলন থাকে, তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত হয়, তাদের অর্থনৈতিক যে সমৃদ্ধি সেটা যেন আসে এবং তারা যেন এই সমাজের একটা প্রোডাক্টিভ এবং অ্যাক্টিভ সিটিজেন হিসেবে ভূমিকা রাখতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। এইটি হচ্ছে একত্রিত হওয়া, এইটি হচ্ছে মার্কিনী গণতন্ত্রের বৈশিষ্ট্য। প্রতিবাদটা আসলে যা হচ্ছে অনেকে ভুল বুঝছেন, বলছেন যে তারা কি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে মানছে না, না তারা বলছেন যে উনি প্রেসিডেন্ট হয়েছেন কিন্তু আমি নাগরিক হিসেবে এই দাবিটা জানিয়ে রাখতাম যে আপনি যাই করুন আমাকে ভুলবেন না, আপনি অতীতে যা বলেছেন তাতে আমি ক্ষুব্ধ কিন্তু প্রেসিডেন্ট হিসেবে আপনি পথে যাবেন না, কারণ আমি নাগরিক হিসেবে এই অধিকার আমার আছে, এই দাবি তোলার সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকারটা আমি চর্চা করছি।
ডক্টর আলী রিয়াজ, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
জানিয়ে দিচ্ছি আমাদের এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। এ সপ্তাহের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প ও তার সম্ভাব্য নীতিমালা। অনুষ্ঠানে যোগ দেবেন, প্রশ্ন করবেন, আমন্ত্রণ রইল। এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। নতুন এক গবেষণায় বলা হয়েছে অপরিচ্ছন্ন বাতাস হচ্ছে দূষণের সবচেয়ে মারাত্মক উপায়, অপরিণত সময়ে মৃত্যুর চতুর্থ প্রধান কারণ এটি। এর ফলে বছরে বিশ্বের অর্থনীতিতে হাজার হাজার কোটি ডলার ব্যয় হয়। জোডি কাপোয়ার রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
বিশ্বব্যাংক এবং ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড এভালুয়েশনের উদ্যোগে করা দি কস্ট অফ এয়ার পলিউশন স্ট্রেংথেনিং দ্য ইকোনমিক কেস ফর অ্যাকশন শিরোনামে গবেষণার ফলাফল সম্পর্কে কথা বলতে গিয়ে বিশ্বব্যাংকের সিনিয়র পরিবেশ বিষয়ক অর্থনীতিবিদ উর্বশী নারায়ণ বললেন, এতে বাতাস দূষণকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
The main motivation for this report was really to highlight the challenge of
এর প্রধান লক্ষ্য বাতাস দূষণের চ্যালেঞ্জকে তুলে ধরা, কত মারাত্মক আকারে তা হচ্ছে সেটি বোঝানো, তাছাড়া এর অর্থনৈতিক দিকগুলো স্পষ্ট করা, অর্থাৎ এর ফলে অর্থনৈতিকভাবে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি তা বের করা। কোনো দেশেরই এই বিষয়টি উপেক্ষা করার উপায় নেই, এ নিয়ে ভাবতে হবে এবং কাজে লাগাতে হবে।
গবেষণার ফলাফলে বলা হয় নিম্ন মধ্যবিত্ত দেশগুলোর প্রায় 90% মানুষ অ্যাম্বিয়েন্ট এয়ার পলিউশন বা বাতাসের অ্যাম্বিয়েন্ট এয়ার পলিউশন বা তাদের আশেপাশের স্থানের বায়ু দূষণের কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত।
We're when we say ambient air pollution, we are really talking about very tiny particles.
অ্যাম্বিয়েন্ট এয়ার পলিউশন মানে হচ্ছে আমাদের চারপাশের অতি সূক্ষ্ম ক্ষুদ্র বস্তুকণা যা শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমাদের শরীরের ভেতরে ঢুকছে। নানাভাবে তা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। এগুলো অত্যন্ত ক্ষুদ্র, একটি চুলের ১৩ ভাগের এক ভাগ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ওই সব ছোট বস্তুকণা পোড়া জ্বালানি, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা পাওয়ার প্ল্যান্ট, গাড়ি, ট্রাক, রান্নার চুলা এসব থেকে উৎপন্ন হয়। গবেষণার ফলাফল বলছে এই সংক্রান্ত নানাবিধ অসুখে ২০১৩ সালে সারা বিশ্বে ৫০ লক্ষ লোক মারা যায়। ফুসফুসের ক্যান্সার, অ্যাজমা, শ্বাসকষ্টসহ নানা জটিল রোগ হয়েতে হৃদরোগের অন্যতম প্রধান কারণও এই বায়ু দূষণ। রোগ প্রতিরোধ এবং ফুসফুস দুর্বল থাকায় শিশুদের জন্য বায়ু দূষণের মারাত্মক প্রভাব ঘটতে পারে, যেমনটি বলছিলেন উর্বশী নারায়ণ।
What we're also finding is that it is a health risk but also a drag on development. In our report we find
গবেষণায় আমরা যেটি বের করতে চাচ্ছি তা হচ্ছে এটি নিশ্চিত হওয়া যে একটি স্বাস্থ্য ঝুঁকি এবং এর ফলে উন্নয়ন প্রয়াস ব্যাহত হয়। আমাদের রিপোর্ট অনুসারে বায়ু দূষণের কারণে নানা রোগে মৃত্যু ও আয় কমে যাওয়ার কারণে বৈশ্বিকভাবে ২৫,০০০ কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে।
বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ বললেন এই নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর উচিত তাদের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে বায়ু দূষণকে নেওয়া এবং সমস্যার সমাধান করা। এক এক অঞ্চলের বায়ু দূষণ এক এক রকমের হয়।
The largest number of deaths from air pollution are in South Asia and East Asia region.
বায়ু দূষণের কারণে দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ায় মৃত্যু ঘটেছে সবচেয়ে বেশি। এর কারণ অবশ্য এসব অঞ্চলের জনসংখ্যার আধিক্য।
বিশ্বব্যাংক বায়ু দূষণকে মানুষের মৌলিক অধিকারের প্রতি হুমকি বলে আখ্যা দিয়ে বলছে এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হবে, তবে তা রোধে কি করা দরকার সে সম্পর্কে ওই রিপোর্টে কিছু উল্লেখ করা হয়নি। দেশসমূহ নিজেরাই এর পথ খুঁজে বের করবে বলে বিষয়টি উন্মুক্ত রেখে বায়ু দূষণ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার। আপনারা এবার শুনবেন যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয়।
এজেদিন আব্দুল আজিজ খলিল, যে ইয়াসিন আল সুরি নামেই বেশি পরিচিত, ইরানে বসবাসরত আল কায়দা সন্ত্রাসী গোষ্ঠীর সে একজন সক্রিয় সদস্য। সমগ্র মধ্যপ্রাচ্যে সে অর্থ যোগান এবং প্রশিক্ষণ দিয়ে সন্ত্রাসী গোষ্ঠীটিকে সাহায্য করছে। সিরিয়ায় জন্মগ্রহণকারী ইয়াসিন আল সুরি একজন জাতিগোষ্ঠী কুর্দি, যার চুলের রং কালো, চোখের রং বাদামি। ২০০৫ সাল থেকে দৃশ্যত ইরান সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী সে ইরানের বাইরে তৎপরতা চালিয়েছে এবং অংশত আন্তর্জাতিক সন্ত্রাসবাদে সহায়তা প্রদান করেছে। ইরানের মাধ্যমে ইয়াসিন আল সুরি পারস্য উপসাগরীয় এলাকা থেকে পাকিস্তান ও আফগানিস্তানের আল কায়দাদের জন্য প্রশিক্ষণপ্রাপ্তদের যাতায়াতে সাহায্য করেছে। সে আল কায়দার একজন গুরুত্বপূর্ণ অর্থ সংগ্রহকারী এবং ইরান সরকারের পৃষ্ঠপোষকতায় সমগ্র উপসাগরীয় অঞ্চলে দাতা এবং অর্থ প্রদানকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে। পরবর্তীতে এই অর্থ পাকিস্তানে ও ইরাকে আল কায়দা নেতাদের কাছে পাঠানো হয়। সে ইরানের কারাগারে বন্দী আল কায়দার সদস্যদের মুক্তি ও তাদের পাকিস্তানে ফেরত পাঠানোর ব্যাপারেও সহায়তা করেছে। দি রিভার্স ফর জাস্টিস প্রোগ্রাম ইয়াসিন আল সুরির অবস্থান সম্পর্কিত তথ্যের জন্য ১ কোটি ডলার পুরস্কারের প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র সরকার এই মর্মে নিশ্চয়তা প্রদান করছে যে সকল নির্ভরযোগ্য তথ্য তদন্ত করে দেখা হবে এবং তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে। তথ্যটি সঠিক প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র সরকার তথ্য প্রদানকারীদের অন্যত্র স্থানান্তর করে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। আপনার কাছে ইয়াসিন আল সুরি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা নিকটস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের আঞ্চলিক অফিসে জানাতে পারেন অথবা টিপলাইনে www.rewardsforjustice.net অথবা ইমেইলে rfj@state.gov এই ঠিকানায় তথ্যাদি জানাতে পারেন।
আপনারা এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন হয়েছে। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
পাকিস্তান জানিয়েছে বিতর্কিত কাশ্মীর সীমান্তে ভারত কোনো রকম উস্কানি ছাড়াই গোলাবর্ষণ করেছে। ওই ঘটনায় সাতজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী সোমবার একটি বিবৃতিতে জানিয়েছে যে আক্রমণের ঘটনাটি ঘটেছে হিমালয় পর্বতমালা অঞ্চলের ভিমবার সেক্টরের নিয়ন্ত্রণ রেখা, যা ভারত পাকিস্তানকে পৃথক করেছে সেই রেখা বরাবর। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তানি বাহিনী ভারতীয় সেনা ছাউনি বা চৌকি বরাবর পাল্টা আক্রমণ চালিয়েছে। মালয়েশিয়ার বিরোধী দলের একটি আইন প্রণেতাকে 18 মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিতর্কিত রাষ্ট্রীয় তহবিল সংক্রান্ত গোপন নথিপত্র ফাঁসের অভিযোগ আনা হয়েছে। ভারতে বাতিল নোট ব্যাংকে জমা দিয়ে নতুন নোট দেওয়া কিংবা ব্যাংক ও এটিএম থেকে টাকা তোলার মতো কাজে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে মানুষ জেরবার, এ সম্পর্কেই বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
কোটি কোটি বাতিল হয়ে যাওয়া 500 আর 1000 টাকার নোট কোন কাজে লাগানো হবে তা নিয়ে বিভিন্ন বিকল্পের মধ্যে সবচেয়ে চমকপ্রদ প্রস্তাবটি হল টন টন বাতিল কাগজের নোটকে এক ধরনের হালকা ইঁটে রূপান্তরিত করা। মাত্র 125 গ্রাম ওজনের হবে এই ইঁটগুলি, ইঁট কাজে লাগবে সড়ক নির্মাণের প্রয়োজনে, এমনই মত রিজার্ভ ব্যাংকের। এর সবচেয়ে বড় সুবিধে হল কাগজের ইঁট বিক্রি করে ভালো টাকাও আয় করতে পারবে ব্যাংক। এছাড়া রিজার্ভ ব্যাংকের গুদামে এখন আরও যে কোটি কোটি ছেঁড়া বাতিল এবং পুরনো জরাজীর্ণ নোট জমে রয়েছে সেগুলিকেও ইট তৈরিতেই কাজে লাগানো যাবে। অতীতে পরিত্যক্ত নোটের কিছুটা অংশ কাজে লাগানো হতো আবার নতুন নোট ছাপবার সময়। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলন COP22-তে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার মরক্কোর পর্যটন নগরী ম্যারাকাশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ সোমবার বিদেশ যাত্রা শুরু করছেন। ক্ষমতাসীন অবস্থায় এটাই প্রেসিডেন্টের শেষ বিদেশ সফর। প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টারা ধারণা করছেন, এই সফরে নেতাদের সঙ্গে ওবামার আলোচনার মুখ্য বিষয় নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই হবেন। ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রডস জানিয়েছেন, প্রেসিডেন্ট গ্রিস, জার্মানি এবং পেরু সফর করবেন। বুধবার গ্রিসে প্রেসিডেন্ট ওবামার গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে তিনি গ্রিসের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় যে কাজ বাকি রয়েছে তা তুলে ধরবেন। রোডস জানিয়েছেন, প্রেসিডেন্ট ওবামা গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সেই সিপ্রাসের সঙ্গে আলোচনায় দেশটি যে সংকট, অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য আন্তর্জাতিক ঋণ সংকটমোচন এবং কঠোর ব্যয় হ্রাস ও সরকারি পরিষেবা সংকোচনের যে প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল এবং সেদেশের জনগণকে যে পরিস্থিতি মোকাবেলা করতে হয় তার প্রতি সমর্থন জানাবেন। বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে এবং ইউরোপের ব্রিটেন, ফ্রান্স, ইটালি এবং স্পেনের নেতাদের সঙ্গেও তিনি আলোচনা করবেন। যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন ও নারী অধিকারের বিষয়ে প্রস্তাবিত নীতিমালা এবং বিবৃতির বিরোধিতা করে হাজার হাজার মানুষ রবিবার বিক্ষোভ করছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা পরিবেশিত ওয়াশিংটন থেকে আমাদের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন নেশওয়ান খালি। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.